ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে আমির খসরুর রিপোর্ট রয়েছে।
আগামী পহেলা আগস্ট দেশের সব বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনের কর্মসূচি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় সমূহের তদারকি সংস্থা মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে।
রিপোর্ট আছে জহুরুল আলমের।
রাজধানী ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নরসিংদী জেলায় আড়িয়াল খান হ্রদে ইঞ্জিন বোট ডুবে গেলে ১২ জনের প্রাণহানির এবং ২০ জনের উপর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
আর আছে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
অপহরণ হওয়ার ৬ সপ্তাহ পর উদ্ধার হলেন আফগানিস্তানের অপহৃত কলকাতার মেয়ে সুদীপ ডিসুজা।
তবে রোজকার মতো যথারীতি রয়েছে বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ এক গণবিক্ষোভের সময় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়েছে বলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন। মুখপাত্র মোহাম্মদ ইসমাইল কাওয়াসি ভয়েস অফ আমেরিকাকে বলেন যে ওই বিস্ফোরণে আরও ২০৭ জন আহত হয়। এই আক্রমণটি এমন এক সময় সংঘটিত হয় যখন হাজারা জাতিগোষ্ঠীর লোকজন তাদের দারিদ্র পীড়িত বামিয়ান প্রদেশের মধ্য দিয়ে বিদ্যুতের লাইন নেওয়ার দাবি জানানোর জন্য রাস্তায় নেমে আসেন। সংঘটিত ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীটির একটি ওয়েবসাইটে এই সহিংসতার দায় স্বীকার করে বলা হয় যে তাদের দুজন আত্মঘাতী বোমাবাজ এই হামলা চালিয়েছে। তবে আফগান কর্মকর্তারা বলছেন যে তারা বিষয়টি এখনও খতিয়ে দেখছেন এবং এখনও কিছু নিশ্চিত করে বলছেন না। তালিবানের একজন মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন তাঁর দল এই আক্রমণের সঙ্গে জড়িত নয়। প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকরা ওই বিস্ফোরণের স্থানে নিহতদের দেহ পড়ে থাকতে দেখেছেন। মনে করা হচ্ছে একজন আত্মঘাতী বোমাবাজ এই বিস্ফোরণটি ঘটিয়েছে। আফগান কর্মকর্তারা বলছেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রেসিডেন্ট আশরাফ গনি এই সহিংসতাকে সন্ত্রাসী এবং সুযোগ সন্ধানীদের কাজ বলে নিন্দে করেন। তিনি বলেন সরকার নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এই সম্পর্কে বিস্তারিত শুনবেন একটি সাক্ষাৎকারে বিশ্ব সংবাদের পরপর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ জানিয়েছেন যে গত মাসে আফগানিস্তানে ভারতের যে ত্রাণকর্মীকে অপহরণ করা হয়েছিল তাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি তাঁর সরকারি টুইট বার্তায় এই খবরটি জানান। আগা খান ফাউন্ডেশনে কর্মরত জুডিত ডিসুজাকে কিভাবে মুক্ত করানো হয় সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে স্বরাজ বলেন যে আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত মনপ্রীত বোহরা ডিসুজাকে নিয়ে দেশে আসছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
অপহরণের প্রায় ৬ সপ্তাহ পর উদ্ধার আফগানিস্তানে অক্ত কলকাতার মেয়ে জুডিত ডিসুজা। জুডিতকে নিয়ে আজ সন্ধ্যায় ভারতে ফিরলেন আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূত। টুইটারে একথা আজ সকালেই জানিয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। তিনি জানিয়েছিলেন জুডিত ডিসুজার উদ্ধার হওয়ার খবর এবং তিনি যে আজ সন্ধ্যায় নতুন দিল্লি ফিরছেন সে খবরও। মধ্য কলকাতার বাসিন্দা জুডিত ডিসুজা আফগানিস্তানে আগা ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। প্রসঙ্গত বলা যেতে পারে গত ৯ জুন কাবুলে সন্দেহভাজন জঙ্গিরা তাকে অপহরণ করেছিল। গতকাল দিল্লিতে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করে জুডিতকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার আবেদনও জানান। গতকালই দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করে জুডিতকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার আবেদন জানান জুডিতের ভাই জেরম ডিসুজা। পরিবারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও চিঠি লিখে তাকে উদ্ধারের আবেদন জানানো। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর সঙ্গে নির্বাচনে অংশ নিতে ভার্জিনিয়ার সেনেটর টিম কেইনের নাম ঘোষণা করেছেন। কেইন হচ্ছেন ডেমোক্রেটিক দলের একজন পুরনো রাজনীতিক যিনি নিজেকে একঘেয়েমি লোক বলে বর্ণনা করেন। তিনি একজন মধ্যপন্থী এবং তিনি এমন প্রার্থী যিনি ডোনাল্ড ট্রাম্পের উপর বিরক্ত ভোটদাতাদের যেমন আকর্ষণ করতে পারবেন তেমনি আকর্ষণ করতে পারবেন তাদেরও যারা হিলারি ক্লিন্টনকে গ্রহণ করতে খুব একটা স্বস্তি বোধ করেন না। সিবিএস নিউজকে কেইন সম্পর্কে ক্লিন্টন বলেন তিনি কখনো নির্বাচনে হারেননি, তিনি আন্তর্জাতিক মাপের মেয়র ছিলেন, ছিলেন গভর্নরও। ক্লিন্টন আরও বলেন যে তাঁর জানামতে কেইন হচ্ছেন একজন অত্যন্ত সম্মানিত সেনেটর। কেইন সম্পর্কে ওহাইওর একজন সুপার ডেলিগেট এবং ক্লিন্টন সমর্থক জোসেলিন বুকারও বলেন সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হচ্ছে তিনি প্রয়োজনবোধে প্রেসিডেন্টের দায়িত্ব নিতেও সক্ষম, স্পষ্টতই তাঁর অভিজ্ঞতা, জ্ঞান, বুদ্ধিমত্তা এবং মেজাজ এসবের জন্য উপযুক্ত। কেন এক টুইটার বার্তায় লেখেন, তাঁকে বেছে নেওয়ার জন্য তিনি সম্মানিত বোধ করছেন। 58 বছর বয়সী কেনের জন্ম মিনেসোটায় এবং তিনি হার্ভার্ড আইন স্কুল থেকে পাশ করা আইনবিদ, যেখান থেকে প্রেসিডেন্ট ওবামাও আইন পাশ করেন। এই সম্পর্কে শুনবেন বিস্তারিত বিশ্লেষণ বিশ্ব সংবাদের পর। আগামী 1 অগস্ট বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনের কর্মসূচি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়সমূহের তদারকি সংস্থা মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলোর কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ 104টি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্য কয়েকশত শিক্ষার্থী শনিবার ঢাকায় জঙ্গিবাদ বিরোধী র্যালি এবং সমাবেশে অংশ নিয়ে শিক্ষাঙ্গনকে উগ্রবাদ জঙ্গিবাদ মুক্ত রাখার এবং কোন শিক্ষার্থী যাতে ওই ভুল পথে না যায় তার লক্ষ্যে কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ঘোষণা করেছেন। এই অনুষ্ঠানে অংশ নেয়া একজন ক্যাডেট সদস্য বললেন,
বন্ধু বান্ধব যারা এই কাজে বা এরকম যাচ্ছে তাদেরকে
এদিকে দেশের বিশ্ববিদ্যালয় সময়ের তদারকি প্রতিষ্ঠান মঞ্জুরি কমিশন আগামী 1 অগস্ট অর্থাৎ গুলশান রেস্তোরাঁ হামলার 1 মাস হওয়ার দিন দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালনের কর্মসূচি ঘোষণা করেছে। পুলিশ শনিবার ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত হরকতুল জিহাদ বাংলাদেশ বা হুজিবি ঢাকা মহানগরের একজন অন্যতম শীর্ষ নেতা সহ 3 জনকে আটক করার দাবি করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
রাজধানী ঢাকা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নরসিংদী জেলার আড়িয়াল খাঁ নদে একটি ইঞ্জিন বোট শনিবার যাত্রীসহ ডুবে গেলে অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন এবং 20 জনের ওপর নিখোঁজ হয়েছেন। এ খবর জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় গণেশা মাজারের উদ্দেশ্যে জঙ্গলের শিবপুর বাজার থেকে শতাধিক গণেশা ভক্ত নিয়ে ইঞ্জিন বোটটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ডুবে যায়। পুলিশ জানিয়েছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেয় বোটটি ডুবে গেছে। যাত্রীদের অনেকেই সাঁতার কেটে তীরে উঠে আসেন এবং স্থানীয় উদ্ধারকারীরা আরো কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। ডুবে যাওয়া ইঞ্জিন বোটটি টেনে পানির উপর তোলার পর এর ভেতর থেকে 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা আরো 2টি মৃতদেহ উদ্ধার করেন। নিহত যাত্রীদের বেশিরভাগই নারী ও শিশু। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
জার্মানির ঐতিহ্যবাহী বেভেরিয়ান পুলিশ আজ সকালে জানিয়েছে যে 18 বছর বয়সী যে জার্মান ইরানি তরুণ একটি বিপণী কেন্দ্রে গুলি চালিয়ে 9 জনকে হত্যা করেছে তার সঙ্গে কথিত ইসলামিক স্টেটের কোনো যোগসাজশ নেই। এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ বলছে যে তারা তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে এবং সন্ত্রাসবাদের সঙ্গে কোনো রকম সংশ্লিষ্টতা পায়নি, বরঞ্চ তারা মনে করছে যে এই আক্রমণ ছিল তাদের কথায় উন্মত্ত হয়ে গুলি চালানোর একটা দৃষ্টান্ত। তারা তার ঘরে একটা বই পেয়েছে যার শিরোনাম র্যাম্পেজ অন মাই মাইন্ড ওয়াই স্টুডেন্টস কিল। এই হত্যাকারীর জন্ম এবং বেড়ে ওঠা মিউনিকে তার মনস্তাত্ত্বিক এবং চিকিৎসা পরিচর্যা চলছিল। তদন্তকারীরা বলছেন তারা মনে করেন যে সে বিভ্রান্তিতে ভুগছিল। মিউনিক পুলিশ প্রধান জানান যে শুক্রবার এই নিধনযজ্ঞ চালানোর পর এই কিশোর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। এই গুলি চালানোর ঘটনায় বন্দুকধারী কিশোর এবং আরও 9 জন নিহত হয়। আহত হয়েছে আরও 27 জন, যাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। ওদিকে জার্মানবাসীদের মধ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা এখন আগের তুলনায় আরও 8 ভাগ বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
জার্মান টেলিভিশন ZDF পরিচালিত জরিপে এই তথ্য প্রকাশ পেয়েছে। এতে দেখা যায় প্রথম হামলার আগে 69 ভাগ মানুষের আশঙ্কা ছিল তাদের দেশে শিগগিরই হামলা হবে। দ্বিতীয় হামলার পরে এখন 77 ভাগ মানুষ আশঙ্কা করছেন যে শিগগিরই আরো হামলা করতে পারে। উল্লেখ্য যে এ সপ্তাহের গোড়ায় জার্মানিতে প্রথমবারের মতো ইসলামের নামে ট্রেনে কোটার হামলার মাধ্যমে সন্ত্রাসের সূচনা ঘটে। মিউনিকে শুক্রবারে হামলাকারীর সঙ্গে এখনো কোন ইসলামী জঙ্গি সংগঠনের যোগসূত্র পুলিশ স্বীকার করেনি। যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ একে একটি সন্ত্রাসী যা জার্মানি সহ ইউরোপে ভীতি ছড়ানোর জন্য চালানো হয়েছে বলে মন্তব্য করেছে। এদিকে ব্রিটেনের ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে ব্যবহৃত ট্রেনে এক কিশোর উদ্বাস্তুর কোটার হামলা থেকে মিউনিকের শপিং মলে সন্ত্রাসী হামলার ঘটনায় এটা স্পষ্ট যে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এতদিন তার অনুষ্ঠিত যে মহা অভিবাসন পরিকল্পনার ব্যাপারে আস্থাশীল ছিলেন এখন প্রমাণিত যে সেটা ততটা ত্রুটিমুক্ত ছিল না। ডেইলি এক্সপ্রেস বলেছে মিউনিকবাসী আজ থেকে শোক প্রকাশ করতে গিয়ে মার্কেলের উপর খুবই পেটে পড়েছে। মতিউর রহমান চৌধুরী, বয়স। আমেরিকা লন্ডন।
তুরস্কে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারির পর প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের প্রথম আদেশে সে দেশের হাজারখানেক বেসরকারি স্কুল এবং হাজার হাজার অন্যান্য সংগঠন বন্ধ করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে তার সরকার পতনের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট এরদোয়ান এই নির্দেশ দেন যে সন্দেহভাজনদের কোনো অভিযোগ ছাড়াই 30 দিন পর্যন্ত আটক রাখা যাবে। আগে এই সময়সীমা ছিল সর্বাধিক 4 দিন। গুলেন আন্দোলনের সঙ্গে সন্দেহজনক সম্পৃক্ততার জন্য যে 1229টি দাতব্য প্রতিষ্ঠান এবং অন্যান্য সংগঠন বন্ধ করে দিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে 19টি ট্রেড ইউনিয়ন, 15টি বিশ্ববিদ্যালয় এবং 35টি চিকিৎসা প্রতিষ্ঠান। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজ। বিশ্ব সংবাদে যেমনটি কিনা শুনেছেন যে আফগানিস্তানের রাজধানী কাবুলে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মিছিলে আত্মঘাতী বোমা হামলায় 61 জন নিহত এবং 200+ মানুষ জখম হয়েছেন। কেন, কারা সংখ্যালঘুদের ওপরই হামলা করল, দেশটিতে যুক্তরাষ্ট্র নেটোর ভবিষ্যৎ পরিকল্পনা কি, পাকিস্তানের ওপর তার প্রভাব কি, এসব নিয়ে সেলিম হোসেন কথা বলেছেন পাকিস্তানে বসবাসকারী সাংবাদিক মাসকাওয়াত আহসানের সঙ্গে।
মাসকাওয়াত আহসান, আপনি ইতিমধ্যে শুনেছেন যে কাবুলে হাজারা কমিউনিটির একটি মিছিলে আত্মঘাতী বোমা হামলায় 61 জন মারা গেছে। সরকারি মুখপাত্র মোহাম্মদ ইসমাইল এই কথা মিডিয়াতে বলেছেন। তো হঠাৎ করে এরকম মাইনরিটি একটি কমিউনিটি হাজারার মিছিলে হামলার কারণটা কি, কি মনে করেন আপনি?
আপনি জানেন যে আফগানিস্তান হচ্ছে সুন্নি অধ্যুষিত দেশ, ফলে এখানে যে 15% বা 3 কোটি হাজারা কমিউনিটির লোক রয়েছেন যারা শিয়া মতাবলম্বী, তাদের উপরে নিয়মিতভাবেই হামলা হয়ে আসছে এবং এরা আফগানিস্তানে খুবই অবহেলিত, ফলে বেশিরভাগ হাজারাই এরকম দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। কাবুলে তারা একটি প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল যে একটি আন্তঃদেশীয় বিদ্যুৎ সরবরাহ লাইন ওই হাজারারা যে বামিয়ান প্রদেশে বসবাস করে ওইখান দিয়ে যাবার কথা ছিল। এতে তারা ভেবেছিল যে বিদ্যুৎ সরবরাহ হলে তাদের জীবনযাত্রার মান বাড়বে, কিন্তু 2013 সালে এর আগের আফগান সরকার সেই পরিকল্পনাটা পরিবর্তন করে রুটটা বদলে দেয়। তাদের মধ্যে ক্ষোভ জন্মায় এবং তারা গত মে মাসে একটি বিক্ষোভ করে এবং শনিবার একত্র হয়েছিল কাবুলে বেহমাজাং সার্কেলে আরেকটি বিক্ষোভ করতে, সেইখানে এই হামলার ঘটনা ঘটেছে।
জি, আর কি ধারণা আপনার, কারা এটা ঘটাতে পারে?
আইএস কিন্তু এরই মাঝে দায়িত্ব স্বীকার করেছে বলে আমরা তথ্য পেলাম। এর আগে আফগানিস্তানে এবং পাকিস্তানে হাজারা গোত্রের উপরে যে হামলাগুলো হয়েছে তা সবই চালিয়েছে তালিবানরা, সেই ক্ষেত্রে তাদেরকে সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না। যেটা হয়েছে যে এরা সেই বামিয়ান প্রদেশে বসবাস করে যেখানে বৌদ্ধ মূর্তি ধ্বংস করেছিল তালিবানরা, এই যে 15% সংখ্যালঘু হাজারা এদেরকে আফগানিস্তান থেকে উচ্ছেদের একটা অন্ধকার পরিকল্পনা করছে বলে পর্যবেক্ষকরা মনে করেন।
আফগানিস্তানে তালিবান এবং আল কায়েদার দ্বন্দ্ব আগে থেকেই ছিল, এখন যদি ইসলামিক স্টেট রিসেন্ট হামলার দায় স্বীকার করে থাকে তাহলে এটা একটা ত্রিমুখী জঙ্গি সংঘর্ষের সৃষ্টি হবে, তাতে সাধারণ মানুষের কি রকম ক্ষতি বা প্রভাব পড়বে?
সেটা কিন্তু খুব আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করতে পারে, কারণ আফগানিস্তানের কিছু তালিবান আল কায়েদার পক্ষে, কিছু তালিবান আইএস এর পক্ষ হয়ে পরস্পর যদি সংঘর্ষ শুরু করে, যেরকম ঘটনা ইরাক সিরিয়ার ক্ষেত্রে কিছু কিছু দেখা গেছে, তাহলে সাধারণ আফগানদের সবার জীবনই বিপদ সংকুল হয়ে পড়বে। খুব অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে আফগানিস্তান আইএস এর সক্রিয় হওয়াকে কেন্দ্র করে।
যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কথা ছিল, কিন্তু সেই কথা থেকে সরে এসে এবার নেটো সম্মেলনের মাধ্যমে আবার নেটোর অন্যান্য সদস্যরাও সম্মত হয়েছে আরো সেনা সদস্য জোরদার করতে। আগামীতে আফগানিস্তানের চিত্রটা জটিল হওয়ার সম্ভাবনা কি মনে করছেন? ল এন্ড অর্ডার সিচুয়েশন
আশঙ্কা রয়ে যায় এবং যে কারণেই আফগানিস্তানের বর্তমানে যে আশরাফ গনির সরকার এবং আফগানিস্তানের সাধারণ মানুষ, তারা কিন্তু এই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং নেটোর সেনাবাহিনী আরো কিছুদিন থেকে তাদের সেনাবাহিনীকে নিরাপত্তা দেবার ব্যাপারে প্রস্তুত করে যাক, এরকম একটি চাওয়া জনমানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি যেহেতু ক্রমশ গোলাটে হয়ে উঠছে, সেহেতু যুক্তরাষ্ট্র এবং নেটোর উপরে নির্ভরতা এটা কিন্তু বাস্তবিক পক্ষেই এখনো রয়ে গেছে।
কাবুলের এই আজকের এই ঘটনার পরে পাকিস্তানে কোনো প্রভাব কি আপনি লক্ষ্য করছেন?
পাকিস্তানও খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় আশঙ্কার মধ্যে পড়ে গেছে। বিশেষ করে পাকিস্তানের যে হাজারা গোত্রের লোকেরা বেলুচিস্তানে বসবাস করেন তারা অত্যন্ত আতঙ্কিত, এবং আবার যদি এই শিয়া সুন্নি দ্বন্দ্বটি পাকিস্তানে এভাবে চলে আসে আফগানিস্তানে হামলার পরে, তাহলে পাকিস্তানও বিপদগ্রস্ত হয়ে পড়বে। কারণ শীত এসে যাওয়ার আগেই তারা কিছু গুরুত্বপূর্ণ হামলা চালাতে চেষ্টা করে, সেইখান থেকে পাকিস্তান বেশ নিরাপদ ঝুঁকির মধ্যে পড়ে গেল এই ঘটনার পরে।
মাসকাওয়াত আহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অব আমেরিকার শ্রোতাদের সময় দেওয়ার জন্য।
শ্রোতা
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
কাল বাদ পরশু সোমবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হতে চলেছে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন। ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর সঙ্গে নির্বাচনে অংশ নিতে ভার্জিনিয়ার সেনেটর টিম কেইনের নাম ঘোষণা করেছেন। বিষয়টি নিয়ে আমরা কথা বলি হিউস্টনে বসবাসকারী বিশ্ববিদ্যালয় শিক্ষয়িত্রী ডক্টর সেলিনা আহমেদের সঙ্গে। এই আগামী সোমবার থেকে ফিলাডেলফিয়ায় শুরু হতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন। ডেমোক্রেটিক পার্টির অনুমিত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত হবেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বেছে নিয়েছেন ভার্জিনিয়ার সাবেক গভর্নর, যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেটর, একসময় যিনি কিনা মেয়র ছিলেন রিচমন্ডে, টিম কেইন, তাকে বেছে নিয়েছেন। তো এটা নিয়ে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, আপনি কি মনে করেন?
এত বড় একটা দেশের যিনি ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োজিত হবেন তার অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। পৃথিবীর প্রধান একটা দেশ হিসাবে পরিচিত, তার মান রক্ষার জন্য এরকম একজন অভিজ্ঞ লোকেরই দরকার, এবং মিসেস ক্লিনটন তার বুদ্ধিমত্তা দিয়ে উনি একজন এমন লোককে বেছে নিয়েছেন। সর্বদিক থেকে গুণাগুণ বিশ্লেষণ করতে গেলে আমি মনে করি যে উনি ইলেকশনে জেতার মতো এবং দেশকে এবং পৃথিবীকে দেবার মতো এমন একজন প্রার্থীকে বেছে নিয়েছেন, আমি তাতে একমত।
এই কিছুদিন আগে পর্যন্ত ডেমোক্রেটিক দলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স, যাকে প্রগতিশীল বলেই সবাই মনে করেন, এবং অনেকেই অনুমান করেছিলেন, আশা করেছিলেন যে হিলারি ক্লিনটন হয়তোবা বার্নি স্যান্ডার্সের মতনই কোনো একজন প্রগতিশীল ব্যক্তিকে বেছে নেবেন, এবং তাঁরা এখন মনে করছেন যে টিম কেইন অতখানি প্রগতিশীল নন বোধহয়। আপনি কি মনে করেন?
আমি মনে করি যে টিম কেইন যথেষ্ট পরিমাণ প্রগতিশীল, সেটা হয়তো উনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে যদি দাঁড়াতেন বার্নি স্যান্ডার্স এর চেয়ে কোনো অংশে কম অর্জন করতে পারতেন না বলে আমি মনে করি। ডেফিনেটলি উনি একজন প্রগতিশীল, এবং ওনার জীবনে উনি যেমন সিভিল রাইটস লয়ার হিসেবে উনি যে সমস্ত কাজ করেছেন এবং হাউজিং এর জন্য যে সমস্ত কাজ করেছেন, এবং উনি মিশনে হন্ডুরাসে যে তার যে অভিজ্ঞতা, এবং উনি বেশ ভালোভাবে আরেকটা ভাষাও বলতে পারেন স্প্যানিশ, এবং তাতে আমি মনে করি যে এগুলো হলো একটা ভালো গুণাগুণ প্রগতিশীলেরই লক্ষণ, উনি কাজে দেখিয়ে দিবেন সেটা।
কিন্তু সবাই যে ডেমোক্রেটিক পার্টির সমর্থক তাকে খুব একটা পছন্দ করেছেন তেমনটি নয় কেন?
সেটা তো একটা ভালো লক্ষণ, সবাই তো এক বাক্যে কোন একজন লোককে পছন্দ করতে পারে না। হিলারি ক্লিনটন যে দাঁড়িয়েছেন ওনাকেও তো অনেক কাঠখড় পরিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। যখন নাকি উনি হিলারি ক্লিনটনের সাথে ক্যাম্পেইনে আজকের পরে থেকে র্যালিতে নামবেন, তখন লোকজন আরো জানতে পারবে, আরো বুঝতে পারবে এই ইলেকশনে যে কম্পিটিশনটা হবে তাতে কিন্তু টিম কেইন একজন খুব শক্তিশালী সহকর্মী হিসেবে থাকবেন, এবং তার সম্পর্কে লোকজন আরো জানতে পারবে।
8 বছর ফার্স্ট লেডি ছিলেন হিলারি ক্লিনটন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীর্ঘদিন, এবং যুক্তরাষ্ট্রের রাজনীতি অঙ্গনে বিচরণ করেছেন সুদীর্ঘকাল, প্রচুর অভিজ্ঞতা আছে, এবং অনেকে মনে করছিলেন যে কটি নাম শোনা যাচ্ছিল ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি বেছে নেবেন বলে যাদেরকে মনে করা হচ্ছিল, তাদের মধ্যে টিম কেইনের সঙ্গেই তিনি বোধহয় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন অন্যদের তুলনায়। আপনি কি একমত?
হ্যাঁ, আমি একমত, কারণ যে এগ্রিকালচার সেক্রেটারি যে টম হেলসেক অথবা এলিজাবেথ ওয়ারেন, এদের নাম তো বারবারই ফেসে আসছিল, কিন্তু আমি মনে করি যে উনি রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বিতার জন্য উনি ঠিক মানুষকে বেছে নিয়েছেন।
ডক্টর সেলিনা আহমেদ, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ, থ্যাংক ইউ।
Welcome to English in a Minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
9 জুলাই দক্ষিণ সুদানের পঞ্চম স্বাধীনতা বার্ষিকী কোনো উৎসব ছাড়াই অতিবাহিত হয়েছে। বরঞ্চ রাজধানী জুবা দেখেছে দুটি প্রতিদ্বন্দ্বী দলের নতুন করে শুরু হওয়া লড়াই। যে লড়াই সহিংসতায় রূপ নিয়ে দেশটির আগে ঘটে যাওয়া গৃহযুদ্ধের কথাই স্মরণ করিয়ে দেয় এবং অব্যাহত হারে ভঙ্গুর শান্তি প্রক্রিয়া বিষয়ে সংশয় এবং ভীতি বাড়িয়ে তুলেছে। 2013 সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট সালভা কিয়ার এবং ভাইস প্রেসিডেন্ট রাইক মাশারের মধ্যে ক্ষমতার লড়াই গৃহযুদ্ধে রূপ নেয়। সালভা কিয়ারের দিনকা এবং মাশারের নোয়ের জাতিগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে জাতিগোষ্ঠী লড়াই শুরু হয়। অনেকের হিসেব অনুযায়ী লড়াইয়ে 50,000 জাতিগোষ্ঠী সম্প্রদায়ের লোকজন নিহত হন এবং 2,20,000 জনগণ তাদের ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলিতে আশ্রয় নিতে বাধ্য হন। গত বছর আগস্ট মাসে সালভা কিয়ার এবং রাইক মাশার মারণাত্মক সংঘাত বন্ধে শান্তি চুক্তিতে স্বাক্ষরদান করেন। এই চুক্তিতে সালভা কিয়ারকে প্রেসিডেন্ট এবং রাইক মাশারকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই চুক্তিতে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিধান নিশ্চিত হয়। এই এপ্রিলের শেষের দিকে রাইক মাশার রাজধানী জুবায় ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। তখন প্রতীয়মান হয়েছিল দক্ষিণ সুদান হয়তোবা এবার শান্তির মুখ দেখবে। সাম্প্রতিক দিনগুলিতে নতুন করে সহিংসতা, আরও জনগণের বিয়োগাত্মক জীবনাবসান, হতভাগ্য আরও লোকের বাস্তুচ্যুত হওয়া, শান্তি চুক্তির আওতায় যে দীর্ঘস্থায়ী শান্তি গড়ার একটা বুনিয়াদ রচিত হয়েছিল সে স্বপ্ন যেন বিষাদে রূপ নিতে চলেছে। যুক্তরাষ্ট্র ও বিশ্বের বাদবাকি দেশসমূহ দুটি পক্ষকে 11 জুলাই স্বাক্ষরিত যুদ্ধবিরতি মানবার অনুরোধ জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, দক্ষিণ সুদানের নেতারা আবারও তাদের জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছেন। একটি দেশের নেতাদের আচরণ এত শীঘ্রই জনগণের এত আশা লুণ্ঠিত করতে পারে এমনটি সত্যি বিরল। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কির্বি বলেন, তাঁর কথায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আফ্রিকা ইউনিয়ন এবং আঞ্চলিক অংশীদার দেশসমূহ অত্যন্ত সক্রিয়ভাবে দক্ষিণ সুদানের নেতাদের প্রতি চিরস্থায়ী যুদ্ধবিরতি সহ শান্তি চুক্তির প্রতি পরিপূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থেকে অতি সত্বর তা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে। যুক্তরাষ্ট্র অত্যন্ত জোরালো ভাষায় দুই নেতার কাছে শান্তি চুক্তির প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা জানাতে যথাসাধ্য করার এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকায় অবারিত মানবিক সহায়তা প্রদানের অনুরোধ জানাচ্ছে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে এখন আমাদের আজকের মিতালি উপস্থাপন করছেন সেলিম হোসেন।
শ্রোতা বন্ধুরা, মিতালিতে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তবে আজকের মিতালিতে একটু ভিন্ন রকম আয়োজন রয়েছে, কোনো চিঠি পড়ছি না, আজ কথা বলছি ভয়েস অফ আমেরিকার একজন শ্রোতা হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটনের সঙ্গে।
প্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদেরকে, আমাদের হাতিয়াকে বা হাতিয়ার একজন প্রতিনিধিকে আপনাদের অংশ করেছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভয়েস অফ আমেরিকা আপনারা শুনতে পারেন কিনা রেডিও?
জি জি জি, আমরা স্পষ্ট শুনতে পাই।
হাতিয়া কেমন আছে?
হাতিয়া যদি এক কথা বলতে চাই, ফ্যান্টাস্টিক, আমরা খুব ভালো আছি। এখানে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, আমরা একদম পলিউশন মুক্ত অক্সিজেন পাই, এখানে কলকারখানা নাই বললেই চলে, আমরা ফ্রেশ ফুড পাই, আমাদের চারিপাশে নদী সমুদ্র, আমরা সি ফুড পাই, পর্যাপ্ত পরিমাণ সি ফুড পাই।
হাতিয়া বলতে মানে একটা দ্বীপের চিত্র ভেসে ওঠে, ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্ট, এই সুযোগ সুবিধা আপনারা কতটুকু পান?
আমরা অ্যাবসলিউটলি সম্পূর্ণ সুযোগ সুবিধা ভোগ করছি। আমাদের বাংলাদেশে যে কয়টা মেজর মোবাইল অপারেটর আছে, গ্রামীণ ফোন, রবি, টেলিটকের শুধু আমাদের এখানে টাওয়ার নাই, বাংলা লিংক ওদের টাওয়ার আছে, আমরা ইজিলি নেটওয়ার্ক পাই। তাদের এই বদলতে খুব সহজে আমরা ইন্টারনেট প্যাক কিনতে পারি, 1 GB 2 GB কিনে মানুষ ইন্টারনেটের মাধ্যমে টাচে থাকতে পারে।
আপনার এলাকার এই সন্ত্রাস জঙ্গিবাদের অবস্থাটা কেমন?
আমরা অত্যন্ত এদিক থেকে আমরা অত্যন্ত সেফ একটা সিচুয়েশন, সেফ একটা অবস্থানে আমরা আছি। তার অন্যতম কারণ হলো এখানকার মানুষ মারাত্মক রকম ভাবে ধর্মভীরু, বা জঙ্গিবাদ, সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, স্থানীয় সন্ত্রাস, যে কোনো ধরনের সন্ত্রাসকে এখানকার মানুষ মারাত্মক রকম ভাবে ঘৃণা করে। একদম নাই যে তা না, কিন্তু এটা একদম এত একটা মিনিমাম একটা স্টেজে আছে, এত দুর্বল, এত উইক এটা, যে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ না।
আচ্ছা, আমি শেষ করব একটা শেষ প্রশ্ন দিয়ে, সেটি হচ্ছে যে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানের কোনো পরামর্শ আছে কিনা একজন শ্রোতা হিসাবে?
অফকোর্স আছে। বাংলাদেশের মানুষের যে পশ্চাৎপদ যে চিন্তা ভাবনা আছে, ধর্মীয় যে গোড়ামি আছে, ধর্মীয় যে বন্ধুত্ব আছে, সেগুলোর ব্যাপারে যদি আপনারা আরো কিছু অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান প্রচার করেন এবং আমাদেরকে আরো বেশি অ্যাওয়ারনেস যেটা যদি আমাদের মধ্যে সৃষ্টি করতে পারেন, আমার মনে হয় আমরা আরেকটু ডেভেলপ করতে পারবো, আমরা আরেকটু উন্নতি লাভ করতে পারবো।
জি, ধন্যবাদ মাহবুব মোর্শেদ সাহেব, শ্রোতাদের জন্য আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিতালি অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে পড়ছেন আনিস আহমেদ।
আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ এক গণবিক্ষোভের সময় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত 80 জন নিহত হয়েছে বলে সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন। সংঘর্ষিত ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীটির একটি ওয়েবসাইটে এই সহিংসতার দায় স্বীকার করে বলা হয় তাদের দুজন আত্মঘাতী বোমাবাজ এই হামলা চালিয়েছে। ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে নির্বাচনে অংশ নিতে ভার্জিনিয়ার সেনেটর টিম কেনের নাম ঘোষণা করেছেন। ভারতে কালো টাকার উদ্ধার অভিযান নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
ভারতীয় অর্থনীতিতে কালো টাকার দাপট নতুন কিছু নয়, কিন্তু কালো টাকার অঙ্ক যে ঠিক কত সে সম্পর্কে নানামনির নানা মত। প্রশ্ন হলো ওই টাকা উদ্ধারে কতটা সক্রিয় হয়েছে ভারত সরকার। অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন গত 2 বছরে, অর্থাৎ কিনা নরেন্দ্র মোদী সরকারের রাজত্বকালে 22,475 কোটি কালো টাকার হদিশ মিলেছে, আর কালো টাকা দিয়ে কেনা 1,474 কোটি টাকার সম্পত্তিও দখল করে নিয়েছে সরকার। তিনি বলেন আয়কর দপ্তরের সক্রিয়তা দেখে বহু মানুষই নিজেদের গোপন আয় এবং সম্পত্তির খবর নিজেরাই আয়কর দপ্তরকে জানিয়ে দিচ্ছেন। এরই সঙ্গে প্রশ্ন ওঠে বিদেশে ভারতীয়দের কালো টাকা কত জমা রয়েছে। জেটলি জানিয়েছেন এ সম্পর্কেও সঠিক তথ্য পাওয়া খুবই শক্ত, তবে খবরাখবর জানতে বিদেশি রাষ্ট্রগুলির সাহায্য চাওয়া হয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জার্মানির ঐতিহ্যবাহী বেভেরিয়ান পুলিশ আজ সকালে জানিয়েছে যে 18 বছর বয়সী যে জার্মান ইরানি তরুণ একটি বিপণী কেন্দ্রে গুলি চালিয়ে 9 জনকে হত্যা করেছে তার সঙ্গে কথিত ইসলামিক স্টেটের কোনো যোগসাজশ নেই। তুরস্কে 3 মাসের জন্য জরুরি অবস্থা জারির পর প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ানের প্রথম আদেশে সেদেশের হাজারখানেক বেসরকারি স্কুল এবং হাজার হাজার অন্যান্য সংগঠন বন্ধ করে দেওয়া হয়েছে। ওদিকে তুরস্কের কর্তৃপক্ষ পাকিস্তানের ওপর নতুন করে এই চাপ দিচ্ছে যে ফেতুল্লাহ গুলেন পরিচালিত পাকিস্তানের শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাকিস্তান যেন বন্ধ করে দেয়। গুলেনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে গত সপ্তাহে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের হোতা ছিলেন তিনি।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনে আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হুসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নেলসন লোপেস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.